বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে, ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা ১২টা। আজকের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে ওআইসি নিয়ে জহুরুল আলমের রিপোর্ট।
ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন ঢাকা ঘোষণা উত্থাপনের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে।
একই বিষয়ের উপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
ওআইসি সংগঠনের পর্যবেক্ষক হিসেবে ভারত ও চীন থাকুক, এমনই মতামত জানিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক।
আর কলকাতা থেকেই আফগানিস্তান ভিত্তিক রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি ভারতীয় পরিকাঠামো নির্মাণ সংস্থার ৬ জন ভারতীয় ও এক আফগান কর্মীকে অপহরণ করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা।
তবে রোজকার মতো যথারীতি গোড়াতেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নাসরিন কুইন। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে এক জনাকীর্ণ মসজিদে প্রচণ্ড বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নামাজি নিহত হন, আহত হন অন্যান্য ৩৩ জন। এর বেশ কয়েক ঘণ্টা আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা ৭ জন প্রকৌশলীকে অপহরণ করে। প্রকৌশলীদের অধিকাংশই ভারতীয় নাগরিক। পাকিস্তানের সীমান্ত সংলগ্ন খোস্ত প্রদেশে মসজিদে বোমা বিস্ফোরিত হয়। প্রাদেশিক আফগান পুলিশ প্রধান আব্দুল হানান ভয়েস অফ আমেরিকার কাছে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন ওই মসজিদে ভোটার নিবন্ধীকরণের ব্যবস্থা ছিল। তিনি আশঙ্কা করছেন মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে। বোমা বিস্ফোরণের দায় এখনও কেউ স্বীকার করেনি। তালেবান সূত্রে বলা হয় তারা ওই বিস্ফোরণের জন্য দায়ী নয়। অনুষ্ঠানে পরে এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট রয়েছে। রবিবার ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইরান ও ৬টি বিশ্ব শক্তির মধ্যে যে পারমাণবিক চুক্তি হয় সেটি থেকে যুক্তরাষ্ট্র যদি বেরিয়ে আসে তাহলে ওয়াশিংটনকে ওই সিদ্ধান্তের জন্য অনুতাপ করতে হবে। হাসান রোহানি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে তাহলে আপনারা শীঘ্রই দেখবেন যে তারা এমনভাবে দুঃখ প্রকাশ করছে যা ইতিহাসে এর আগে কখনো হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ১২ মের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন ওয়াশিংটন ওই চুক্তিতে সংশ্লিষ্ট থাকবে কিনা। তিনি বলেন চুক্তি সংশোধন না করা হলে তিনি তা থেকে প্রত্যাহার করবেন। ওই সংশোধনের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে সীমিত করার প্রস্তাব। ইরান সবসময় বলে এসেছে সেটি প্রতিনিবৃত্তকরণ বা প্রতিরক্ষামূলক প্রতিবন্ধকের ব্যবস্থা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন বিশ্ব শক্তিগুলোর সঙ্গে তারা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি নিয়ে পুনরায় দরদস্তুর করবে না। রাশিয়ায় ব্যাপকভাবে সুপরিচিত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে পুলিশের হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে শনিবার তিনি ও তাঁর শত শত সমর্থককে পুলিশ আটক করে। চতুর্থ মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে ভ্লাদিমির পুতিনের অভিষেক অনুষ্ঠানের বিরুদ্ধে তারা মস্কো এবং অন্যান্য ৯০টি শহরে প্রতিবাদ বিক্ষোভ করে এবং তখনই তাদের আটক করা হয়। রবিবার খুব ভোরে নাভালনি এক টুইট বার্তায় তার মুক্তির কথা জানান। শনিবার মস্কোর শহর কেন্দ্রে প্রতিবাদ সমাবেশ এলাকায় নাভালনি উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে এবং তার মিত্র নিকোলাই লিয়াসকিনকে পুলিশ গ্রেপ্তার করে। বেটন হাতে দাঙ্গা পুলিশ লোকজনকে গ্রেপ্তার করার জন্য বারবার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। নাভালনির বিরুদ্ধে পুলিশ অভিযোগ করে যে অনুমতি ছাড়া সংঘটিত অবৈধ বিক্ষোভে তিনি উস্কানি দিয়েছেন। বাংলাদেশে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ঢাকা ঘোষণা উত্থাপনের মধ্য দিয়ে রবিবার শেষ হয়েছে। এতে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রপরিচালিত নির্যাতন নিবারণের তীব্র নিন্দা জানিয়ে একে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
ঢাকা ঘোষণায় রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য আন্তর্জাতিক সমর্থন চাওয়ার পাশাপাশি এ সমস্যার ইতি টানতে কোফি আনান কমিশনের সুপারিশের পূর্ণ বাস্তবায়ন দাবি করা হয়েছে। সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং ওয়াইসি মহাসচিব ইউসুফ এ উথাইমিন জানিয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের উপর যে পৈশাচিক নির্যাতন চালিয়েছে তার তদন্ত এবং রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের জন্য শাস্তির ব্যবস্থা করতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য একটি মন্ত্রী পর্যায়ের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে ওয়াইসি রাষ্ট্রসমূহের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিভিন্ন বিষয়ের উপর 120টি প্রস্তাব গৃহীত হয়। এছাড়া সম্মেলনে ওয়াইসির সংস্কারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসির সব সদস্য দেশে মুসলিমরাই সংখ্যাগুরু। শনিবার ঢাকায় সংগঠনের বিদেশ মন্ত্রীদের এক বৈঠকে বাংলাদেশের বিদেশ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাব দেন, ভারত ও চীনের মতো দেশে মুসলিমরা সংখ্যাগুরু না হলেও তাদের ওআইসিতে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ করা যেতে পারে। অতীতে কিন্তু এ ধরনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
সংগঠনের 56 সদস্য দেশই মুসলিম সংখ্যাগুরু, কিন্তু শনিবার ঢাকায় সদস্য দেশগুলির বিদেশ মন্ত্রীদের এক বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রী প্রস্তাব ছিল নাগরিকত্বে মুসলিম প্রধান না হলেও চীন বা ভারতের মতো দেশে মুসলিমদের বিরাট সংখ্যক নাগরিক থাকলে সেসব দেশকে পর্যবেক্ষক হিসেবে ওআইসিতে আমন্ত্রণ করাই যেতে পারে। এই ধরনের দেশ সংগঠনের বাইরে রয়ে গেলে ওআইসির ভালো কাজের কোনো সুফলই পাবেন না এই বিরাট মুসলিম জনগোষ্ঠী। পাকিস্তানের 197 মিলিয়ন নাগরিকই মুসলিম, কিন্তু ভারতও কাছাকাছি। ভারতের মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা 182 মিলিয়ন। এই বিশাল মুসলিম জনগোষ্ঠী এখন ওআইসির কোনো ভালো কাজের সুফলই ভোগ করতে পারে না। অতীতে অবশ্য এই ধরনের প্রস্তাব একাধিকবার নেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব বাতিল হয়ে যায় পাকিস্তানের বাধায়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের স্বামীর দুর্নীতির কারণে অনেক ক্ষেত্রে তাদের স্ত্রীদের সাজা খাটতে হচ্ছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
রোববার ঢাকায় টিআইবি আয়োজিত এক সেমিনারে এমন তথ্য উপস্থাপন করে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন দুদকের দেয়া তথ্য অনুযায়ী 2007 থেকে 2018 সাল পর্যন্ত দুদক কর্তৃক মামলায় আদালতের রায়ে স্বামীর অবৈধ সম্পদ স্ত্রীর নামে রাখায় সবচেয়ে বেশি সাজার শিকার হয়েছেন রাজনীতিবিদদের স্ত্রীরা। এতে আরও জানানো হয়, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে সরকারি কর্মকর্তা কর্মচারীর এবং ব্যবসায়ীদের স্ত্রীরা। সেমিনারে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির মামলায় অবৈধ আয়ের সম্পদের দায়দায়িত্ব পুরুষের পাশাপাশি অনেক ক্ষেত্রেই যৌক্তিক কারণে এবং অনেক ক্ষেত্রে অযৌক্তিক কারণে নারীর উপর বর্তায়। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং অন্যান্য বক্তারা বলেন, স্বামীর অপরাধের জন্য স্ত্রীদের এভাবে সাজাপ্রাপ্ত হওয়াটা কাম্য নয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দ্বিতীয় দিনের মতো সহিংসতায় 5 বিদ্রোহী এবং 5 বেসামরিক ব্যক্তি নিহত হয়। ভারত বিরোধী প্রতিবাদ বিক্ষোভে বহু মানুষ আহত হয়। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের দক্ষিণে শোপিয়ান জেলায় রবিবার এক বন্দুক লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর সহ 5 বিদ্রোহী নিহত হয়। পুলিশ বিদ্রোহীদের গোপন আস্তানা ঘিরে ফেলেছিল। বেসামরিক লোকজন মারা যায় যখন নিরাপত্তা বাহিনী স্থানীয় লোকজন যারা সমবেত হয় জঙ্গিদের সমর্থন জানানোর জন্য তাদের নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কাঁদানে গ্যাস আর বুলেট ব্যবহার করে। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস খোসরায়ের রিপোর্ট।
এছাড়াও এনকাউন্টারে মারা গিয়েছে হিজবুল মুজাহিদিন কমান্ডার সাদ্দাম পদ্মার। সাদ্দাম আবার মৃত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির ঘনিষ্ঠ ছিল। সংঘর্ষে 2 জওয়ানও আহত হয়েছেন। নিরাপত্তার কথা মাথায় রেখে এলাকায় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। মোহাম্মদ রফির ভাটের বাড়ি গান্দারবাল গ্রামে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। জানা যায় তিনি হিজবুলে যোগ দিতে গিয়েছেন। পুলিশ প্রশাসন জানিয়েছে জৈনপুরা এলাকার বড়িগ্রাম গ্রামে জঙ্গিরা ঘাপটি মেরে ছিল বলে খবর। এরপরই আজই ভারতীয় সময় সকালে সেনা গোটা এলাকা ঘিরে ফেলে এবং তখনই সেনার সঙ্গে এনকাউন্টারে নিহত হন 5 জঙ্গি। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
লেবাননে ভোটাররা রবিবার 9 বছরে এই প্রথম সংসদীয় নির্বাচনে ভোট দিচ্ছেন। এর আগে কয়েকবার নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কারণে নির্বাচন মুলতবি করা হয়। প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে পশ্চিমী দেশগুলো সমর্থিত প্রধানমন্ত্রী সাদ হারিরির ফিউচার মুভমেন্ট দলের জোট এবং ইরান সমর্থিত হেজবুল্লাহ গ্রুপের মধ্যে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত হচ্ছে আমাদের এ বাংলা অনুষ্ঠান। মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। আর এখন অন্যান্য প্রসঙ্গ। এইমাত্র বিশ্ব সংবাদে আপনারা যেমনটি কিনা শুনেছেন শেগুফ তানাসরিন কুইনের কাছে, যে আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে বিপুল সংখ্যক নামাজির উপস্থিতিতে একটি মসজিদে শক্তিশালী বোমার বিস্ফোরণে কম হলেও নিহত হয়েছেন 12 নামাজি, আহত হয়েছেন অন্যান্য 33 জন। ওদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা, অধিকাংশই ভারতীয় নাগরিক, এমন 7 ইঞ্জিনিয়ারকে অপহরণ করেছে। মসজিদের ওই যে বোমা বিস্ফোরণের কথা বলা হলো, সেটা ঘটেছে পাকিস্তান সীমান্তবর্তী খোস্ত প্রদেশে। আফগান পুলিশের প্রদেশ প্রধান আব্দুল হানান ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলার সময় মৃতের সংখ্যাটা যা এই একটু আগেই বলা হলো তার যথার্থ নিশ্চিত করেছেন। বলেছেন ওই নামাজের জায়গাটা ভোটার নিবন্ধীকরণ কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে এবং তার আনুমানিক ধারণায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন। পুলিশ প্রধান আব্দুল হানান বলেন, প্রাথমিক তদন্তানুসন্ধানে যাই জানা গিয়েছে তাতে মনে হচ্ছে বিস্ফোরণ ঘটানো হয়েছে আগে থেকেই পেতে রাখা বোমা ব্যবহার করে। তবে গোড়ার দিকে খবরাখবরে বলা হয়েছিল হামলা চালানো হয় আত্মঘাতী বোমাবাজ দ্বারা। এখন অবধি কোনো পক্ষ হতে কোনো রকমের কোনো দায় দায়িত্ব দাবি করা হয়নি। এই গেল মাসের শেষের দিকে আত্মঘাতী এক বোমাবাজ তার বক্ষ বন্ধনীতে ভরে রাখা বিস্ফোরক দিয়ে বোমা ফাটিয়েছিল এক পরিচিতি শনাক্তকরণ কার্ড বিতরণ কেন্দ্রে কাবুলে, এবং তাতে মৃত্যু হয়েছিল প্রায় 60 জনের। আহতদের সংখ্যা ছিল ওই ঘটনায় 7। আফগান কর্মকর্তারা বলছেন ভারতের 7 প্রকৌশলী এবং তাঁদের সঙ্গে স্থানীয় সহকর্মী 1 আজ রবিবার সকাল থেকেই নিখোঁজ রয়েছেন সংঘাত বিক্ষুব্ধ উত্তরাঞ্চলের বাগলান প্রদেশের রাজধানী পুলে খুমরির কাছাকাছির এলাকা থেকে। এ সম্পর্কে আপনারা ইতিমধ্যেই আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে জানতে পেরেছেন। ওই অপহৃতরা কাজ করছিলেন বৈদ্যুতিক একটি উপকেন্দ্রে এবং ওই উপকেন্দ্রে যাওয়ার পথেই সশস্ত্র কিছু লোক তাদেরকে চারধার থেকে ঘিরে ফেলে এবং পাকড়াও করে নিয়ে যায়, বলেছেন প্রদেশ পুলিশের মুখপাত্র জবিউল্লাহ সুজা ভয়েস অফ আমেরিকাকে। ওই উপকেন্দ্রটির পরিচালনায় রয়েছে ভারতের একটি কোম্পানি এবং অপহৃতরা ওই কোম্পানিরই কর্মচারী। আফগানিস্তানের ওই প্রদেশটিতে তালেবানরা তৎপর রয়েছে বেশ কয়েকটি জেলায় এবং এ অপহরণের দায় দায়িত্ব তাৎক্ষণিকভাবে তাদের পক্ষ থেকে দাবি করা হয়নি। আফগানিস্তানের প্রতিবেশী দেশ মধ্য এশিয়ার তাজিকিস্তান এবং উজবেকিস্তান থেকে বিদ্যুৎ আমদানি হয় কাবুল সহ আফগানিস্তানের উত্তরাঞ্চলবর্তী প্রদেশগুলোতে ব্যবহারের জন্য এবং তারই সরবরাহের জন্য ট্রান্সমিশন এবং ইনস্টলেশন লাইনগুলো বসানো রয়েছে বাগলানের ওই উপকেন্দ্রটিতে। এই গেল মাসেই তালেবানরা আফগান বাহিনীর সঙ্গে লড়াইয়ে প্রধান একটি বৈদ্যুতিক টাওয়ার ধ্বংস করে দিয়েছিল। রাজধানী কাবুল সহ আফগানিস্তানের উত্তরাঞ্চলবর্তী বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে গিয়েছিল বেশ কয়েকটা দিন পর্যন্ত। ইতিমধ্যে পার্শ্ববর্তী উত্তরাঞ্চলের বাদাখশাঁ প্রদেশ থেকে আজ রবিবার নিশ্চিত করেই জানানো হয়েছে বিমান শক্তির মদতপুষ্ট আফগান আরক্ষা বাহিনী এলাকাটি পুনরুদ্ধার করেছে তালেবানদের কব্জা থেকে। দুর্বৃত্তেরা বেশ কয়েকদিনের ধুন্দুমার লড়াইয়ের পর পাকিস্তান সীমান্তবর্তী কোহিস্তানের ওপর চড়াও হয়। প্রাদেশিক সরকারের জনৈক মুখপাত্র বলেন পিছু হটার সময় তালেবানদের বেশ কিছু লোকজন হতাহত হয়, তবে সঠিক সংখ্যা কতজন ছিল তা তিনি বলেননি। এই গেল মাসেই ইসলামপন্থী বিদ্রোহীরা তাদের বসন্তকালীন অভিযানের কথা ঘোষণা করে এবং তারপর গোটা আফগানিস্তান জুড়ে তাদের হিংসাশ্রয়ী হানাহানি বিস্তার লাভ করে। উত্তরাঞ্চলবর্তী ফারিয়াব প্রদেশে যাত্রীবাহী একটি মোটরযান রাস্তায় পেতে রাখা বোমার সঙ্গে ধাক্কা খেলে তার বিস্ফোরণে 7 ব্যক্তির প্রাণ বিনাশ হয়। নিহতেরা ছিলেন সব দোকানদার, বাজারে যাচ্ছিলেন তারা। গতকাল শনিবার ভারী অস্ত্রসজ্জিত 3 আত্মঘাতী বোমাবাজ দক্ষিণী প্রদেশে কান্দাহারের দুর্দণ্ড প্রতাপ পুলিশ প্রধান আবদুল্লাহ রাজেকের বাড়িতে হানা দেয়। এক আত্মঘাতী বাড়ির প্রবেশমুখেই নিজ দেহে বাঁধা বিস্ফোরক ভাটিয়ে আত্মহনন করে আর বাকি 2 জন নিহত হয় আফগান আরক্ষা বাহিনীর গুলির আঘাতে। রাজেক পরে ভয়েস অফ আমেরিকাকে জানান, পাকিস্তান সীমান্তবর্তী ওই স্পিন বোলদাক শহরে অবস্থিত তার বাড়িতে তিনি বা তাঁর পরিবারের কেউই ওই হামলার সময় উপস্থিত ছিলেন না। তালেবানদের সঙ্গে লড়াইয়ের ব্যাপারে ভয়ঙ্কর মারকুটে লড়াকু হিসেবে ওই পুলিশ প্রধানের দারুণ নাম ডাক রয়েছে। অতীতেও অনেক কবারই তাঁর প্রাণ বিনাশের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি রক্ষা পেয়েছেন। আর এখন প্রসঙ্গান্তর। বাংলাদেশে SSC এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার 77.77% শিক্ষার্থী পাশ করেছে। এদের মধ্যে GPA পেয়েছে 110,629 জন। GPA-র সংখ্যা মনে হচ্ছে কম হয়েছে এবারে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন কথা বলবো আমাদের ঢাকা সংবাদদাতা নাসরিন হুদা বিথির সঙ্গে। বিথি, হ্যাঁ, আপনার রিপোর্ট।
আসসালামু
আলাইকুম, বলুন।
আজ রোববার দুপুরে বাংলাদেশে SSC পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর মোট 20,31,889 জন পরীক্ষার্থী SSC পরীক্ষায় অংশগ্রহণ করেন, যাদের মধ্যে GPA 5 পেয়েছে 110,629 জন। এবারে পাশের হার ছিল 77.77%, যা গত বছর ছিল 80.35%। অবশ্য এর কারণ দেখিয়েছে শিক্ষামন্ত্রী নুরুল নাহিদ বলেন যে এবছর নকল প্রতিরোধে তারা বিভিন্নমুখী পদক্ষেপ নেয়, গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে। তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন যে এ ব্যাপারে ছাত্রছাত্রীদেরকে মন খারাপ করতে তিনি নিষেধ করেছেন এবং বাবা মাকে বলেছেন তারা যেন তাদের ছেলে মেয়েদেরকে বকাঝকা না করে। আর তার সাথে সাথে প্রধানমন্ত্রী বলেছেন, ছেলে মেয়েদেরকে তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও, এতে পরিবারের মুখ উজ্জ্বল হবে, দেশের মুখ উজ্জ্বল হবে, আগামীতে তোমাদেরকে এই দেশ পরিচালনা করতে হবে, এটা বলে তিনি সান্ত্বনা দিয়েছেন। তবে আমি বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, তারা ভীষণ উৎফুল্ল, তারা খুবই খুশি এবং তারা বলেছেন বাবা মারা ঠিক যেমনটি চেয়েছিল আমাদের কাছে রেজাল্ট, আমরা ঠিক তেমনটি দিতে পেরেছি, তাই আমরা খুশি। আবার কোন কোন ছেলে মেয়েরা বলেছে যে আমাদের শিক্ষকরা আমাদের পাশে ছিল বলেই আজকে আমরা এই রেজাল্ট করতে পেরেছি। আবার অন্যদিকে অভিভাবকরা বলেছেন যে আমরা আসলে যা চেয়েছিলাম ছেলে মেয়েদের কাছে তারা সেরকম রেজাল্ট আমাদেরকে দিতে পেরেছে। অন্যদিকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাতে ফলাফল তেমন একটা আশানুরূপ হয়নি। এই ছিল আমাদের আজকের SSC পরীক্ষার মোটামুটি একটা ধারণা।
জি, বাহ বাহ, চমৎকার। জি বিথি, আপনার রিপোর্ট শোনার সময় মনে হচ্ছিল যেন টিভির পর্দায় দেখছি যে নাসরিন হুদা বিথি খবর পড়ছেন। চমৎকার, খুব সুন্দর রিপোর্ট আপনার।
আজকে যখন আমি ছিলাম, জি কোল ভাই, আজকে যখন আমি ছিলাম স্কুলগুলোতে তখন মনে হচ্ছিল আমি সেই স্কুল জীবনে ফিরে গেছি এবং তারা ব্যান্ড নিয়ে ঢোল তবলা এবং তারা নাচ গান করে উৎফুল্ল করেছে, মিষ্টি, মানে এটা একটা মানে দেখার মতন একটা দৃশ্য ছিল।
হ্যাঁ, কল্পনায় আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ কল্পনায় আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নবীন প্রজন্ম আনন্দে উদ্ভাসিত হয়ে আনন্দ করছেন। বা চমৎকার নাসরিন হুদা বিথি আপনার রিপোর্ট। আপনার চলার পথ কুসুমাস্তীর্ণ হোক, ভালো থাকবেন। আর এখন অন্য প্রসঙ্গ। সম্প্রতি ঢাকা কর্মসূচি নিয়ে আদালতের নতুন রায় এবং মুসলিম দেশের পর্যটক যুক্তরাষ্ট্রে প্রবেশ বিষয়ক নির্বাহী নির্দেশ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির কারণে এ নিয়ে শুরু হয়েছে আবার নতুন করে আলাপ আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ ইত্যাদি। এছাড়া যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসীদের বহর এবং টেনেসির অভিবাদন অভিযান সহ অভিবাসন সম্পর্কিত কয়েকটি বিষয়ে ভয়েস অফ আমেরিকার বিভিন্ন সংবাদদাতাদের তথ্য সমন্বয় করে একসঙ্গে রিপোর্ট করছেন সহকর্মী সেলিম হোসেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্কার নিয়ে চলমান বিতর্কে নানা বিষয়ের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা মুসলিম দেশের পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের কড়াকড়ি সংক্রান্ত নির্বাহী আদেশ এবং যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে মধ্য আমেরিকার অভিবাসীদের একটি বহর, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আশ্রয় প্রার্থনার সম্ভাবনা রয়েছে। অভিবাসন সংস্কার বিষয়ে দীর্ঘ সময় চলে আসা বিতর্ক নিরসনে মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো কথা কেউ বলছেন না, তবে সকলে আশঙ্কা করছেন অভিবাসন মধ্যবর্তী নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ কারণেই ট্রাম্প প্রশাসন হয়তো অভিবাসন নিয়ে হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নিতে পারে আর ডেমোক্রেটরা সেটি ঠেকিয়ে দেবার প্রাণপণ চেষ্টা করতে পারে। অনেকে বলছেন অভিবাসন বিষয়টি ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের জন্য রাজনীতির খেলায় পরিণত হয়েছে খানিকটা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার পর থেকেই অভিবাসন বিষয়ে 7টি মুসলিম দেশের পর্যটকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর কড়াকড়ি আরোপ বিষয়ক একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। গত সপ্তাহে ওই নির্বাহী আদেশের কার্যকারিতা বিষয়ক এক শুনানি অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্টে। ওই সময় আদালতের বাইরে ওই আদেশের বিরোধিতাকারীরা সমাবেশ করে। সরকারি পক্ষ থেকে বলা হয় যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ওই আইন প্রয়োজন ছিল এবং সে কারণেই তা করা হয়েছে। গত বুধবার ওই শুনানিতে ঘণ্টাব্যাপী সরকারি এবং বিরোধী পক্ষীয় আইনজীবীদের মধ্যে তর্ক বিতর্ক অনুষ্ঠিত হয়। সরকারি আইনজীবীরা বলেন প্রেসিডেন্ট তাঁর দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে থাকা অধিকারের ভিত্তিতেই পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সীমিত বিধিনিষেধ আরোপ করেছেন। এখানে কোনো বৈষম্য করা হয়নি, যা করা হয়েছে বিদেশি সন্ত্রাসীদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে সুরক্ষার জন্যই করা হয়েছে। ওই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তার জন্যই করা হয়েছে এমন কথা বলেন সরকারি পক্ষীয় আইনজীবীরা। তবে আদালতের ভেতরে এবং বাইরে ওই নিষেধাজ্ঞার বিরোধিতাকারীরা বললেন এই আইনের মাধ্যমে মুসলিমদেরকে টার্গেট করা হয়েছে, যেমনটি বলছিলেন আদালতের বাইরে আসা এই বিক্ষোভকারী।
I have no doubt that this policy is explicitly targeting Muslims and it's rooted in anti-Muslim bigotry and hatred of Muslims from Donald Trump and other people in his administration.
তিনি বলছিলেন কোনো সন্দেহ নেই যে এই আইনে একতরফাভাবে মুসলমানদেরকেই টার্গেট করা হয়েছে। এখানে মুসলিম বিদ্বেষী মনোভাব রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের এবং তার প্রশাসনের মুসলিম বিরোধী মনোভাব ফুটে উঠেছে ওই নির্বাহী আদেশে। জুন মাসে আদালত এ নিয়ে রায় দেবে এমন আশা করছেন সবাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর নির্বাহী আদেশের মধ্যে মুসলিম পর্যটক প্রবেশে কড়াকড়ি আরোপের যে ঘোষণা দেন তার বিরুদ্ধে তখনই প্রতিবাদ শুরু হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে। বড় বড় বিমানবন্দরগুলোতে তখন সমাবেশ হয়, অভিবাসনের পক্ষের লোকজন জড়ো হন সেখানে। ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সে নির্বাহী আদেশের বিরুদ্ধে বিভিন্ন স্থানের সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ। অংশ নেন বহু বাংলাদেশীও। ভার্জিনিয়ার ডালাস এবং নিউ ইয়র্কের JFK বিমানবন্দরেও হাজার হাজার বিক্ষোভকারীদের সঙ্গে সমাবেশকারীদের সঙ্গে যোগ দেন বাংলাদেশিরা। কয়েকদিন ধরে চলে অভিবাসনের পক্ষের মানুষদের সেই সমাবেশ। কয়েকজন বাংলাদেশির সঙ্গে তখন কথা হয়েছিল, শোনা যাক দুজনের বক্তব্য।
আমি হোসনে আরা ইসলাম, আমি এখানে প্রচেষ্টা জয়েন করতে আসছি এগেইনস্ট দ্য বিভিন্ন রুল যে আমাদের বিরুদ্ধে করা হচ্ছে ইমিগ্রেশনের মানুষের জন্যে, সেটার বিরুদ্ধে কথা বলতে আসছি আর কি, যে ইটস নট রাইট আমরা মনে করি। এইটাই হচ্ছে যে আমাদের কথা আর কি, ডাজেন্ট ম্যাটার কোন দেশি কোন জায়গায়। তা আমি মনে করি যে এখানে মোস্ট অফ আমরা সবাই ইমিগ্রেন্ট, ইভেন ট্রাম্প সহ সেও ইমিগ্রেন্ট এবং তার ওয়াইফ, এভরিবডি। আমি মনে করি যে এখানে ইমিগ্রেন্ট পিপলই বেশি, সো ওদের রাইট ওদেরকে দেওয়া উচিত।
জি, আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি এখানে আসছি এই জন্য যে এটা শুধু মুসলমানদের জন্য এই প্রসেসটা না, এটা এখানে যারা ইমিগ্রেন্ট আছে সবার জন্য, আজ হিউম্যানিটি হিসেবে আমার এখানে উপস্থিত হওয়া আমার নৈতিক দায়িত্ব মনে করেছি। তার ভিতরে আমি একজন বাংলাদেশি মুসলমান হিসেবে আমার দেশে হয়তো এর ভিতরে ইনক্লুড করতে পারে, যার কারণে আমরা সবাই মনে করেছি এটা হচ্ছে আমাদের একটা নৈতিক দায়িত্ব, যে আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় থেকে আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা কি করতে পারি। এই জন্য আমরা এখানে একত্রিত হয়ে এখানে শো করার জন্য আসছি, যেটা ডোনাল্ড ট্রাম্প যেটা করতেছে ইট ইজ নট অ্যান আমেরিকান ওয়ে।
অভিবাসন নিয়ে আরেক ধরনের সংকট শুরু হয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে। মধ্য আমেরিকার অভিবাসীদের একটি বহর যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগের অপেক্ষায় সীমান্তে অবস্থান করছে বেশ কয়েকদিন ধরে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আশ্রয় গ্রহণের আবেদন করতে পারে, তারা যেন কোনোভাবেই এই দেশে ঢুকতে না পারে সে চেষ্টা চলছে। ওই বহরের একজন গুয়াতেমালার মারিও হার্নান্দেজ, 3 সপ্তাহ লেগেছে তার সীমান্তে আসতে। তাদের বেশিরভাগেরই চিন্তা যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং আশ্রয় গ্রহণের কোনো পথ বের করা। মারিওকে যখন জিজ্ঞেস করা হলো কোথায় যাবেন, কি কারণে যাবেন, তিনি একটিই জবাব দিলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র। গুয়াতেমালায় হার্নান্দেজের 2 সন্তানকে হত্যা করেছে মারাস গ্যাং। সে জানায় তাকেও মেরে ফেলার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এরপর সে তার নিজের শহর থেকে পালিয়ে আরেক শহর, আরেক শহর থেকে আরেক শহর, এবং তারপর সীমান্তে মেক্সিকোতে ঢুকে সেখানে অবস্থান নিয়েছে। এখন জীবন বাঁচাতে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের চেষ্টা করছে সে।
Si uno tiene un negocio y si uno no les da dinero, como una extorsión, ellos, si uno no hace dinero, lo matan. Primero lo amenazan y luego después, si uno no cumple, lo matan. Eso es seguro.
Hernández Bonchilo, apni jodi byabshayi hon ebong taderke kono chada na den, tara apnake hotta korbe. Prothome tara humki debe, ar jodi taka na den, tara mere felbe. Shudhu apnakei noy, tara marbe apnar poribarer sodoshyoderkeo. এভাবেই চলছে সন্ত্রাসী কাজকর্ম। হার্নান্দেজের মতো অন্য সবাইও প্রাণ বাঁচাতে নিজ দেশ ছেড়ে পালিয়ে মেক্সিকো এসেছে। কেউ কেউ পায়ে হেঁটে, ট্রেনে, বাসে, যেভাবে পেরেছে প্রাণ বাঁচাতে তারা মেক্সিকোয় আশ্রয় নিয়েছে। তাদের প্রায় সকলেরই গন্তব্য যুক্তরাষ্ট্র। ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া নির্দেশ দিয়েছেন যেন সীমান্তের ওই বহরের মানুষেরা যুক্তরাষ্ট্রে কোনোভাবেই প্রবেশ করতে না পারে। সীমান্তে নিরাপত্তা বাড়ানো সহ কোন ধরনের খুঁজ যেন না থাকে তা নিশ্চিত করবার নির্দেশ দিয়েছেন তিনি সংশ্লিষ্ট বিভাগকে। যুক্তরাষ্ট্র কাস্টমস এবং বর্ডার পেট্রোল বিভাগ তাদের নিরাপত্তা কর্মী বাড়িয়েছে এই সমস্যা সমাধানে।
If they come to the ports of entry, they identify themselves correctly and state their claim and do it officially.
প্রেসিডেন্ট নিজেই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র সীমান্তে, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে যেন ন্যাশনাল গার্ড নিয়োগ দেওয়া হয়। ইতিমধ্যেই অ্যারিজোনা সহ যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিভিন্ন সীমান্তে ন্যাশনাল গার্ড যোগ দিয়েছে বর্ডার পেট্রোল এজেন্সির লোকজনের সঙ্গে। অভিবাসন সংস্কার নিয়ে নানাবিধ বিতর্ক এবং আলোচনা চললেও অর্থপূর্ণ কিছুই হচ্ছে না গত কয়েক বছর ধরে। কোনো কিছু হবে কিনা তা নিয়েও সংশয়ে অভিবাসন সংশ্লিষ্টরা, যেমনটি বললেন নিউ ইয়র্কে অভিবাসন সহায়তাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা নাসরিন আহমেদ।
ইমিগ্রেশন এখন আমেরিকায় আসলে খুব টাফ। রিসেন্টলি আমরা কোর্ট কেস দেখবা চলছে, significant number of cases deportation order issue হচ্ছে অনেক। আমরা তাদের অ্যাপিল করছি, মোশন ফাইল করছি, বাট ডিপোর্টেশন অর্ডার আমরা মানে আগের তুলনায় অনেক বেড়ে গেছে এটা বলবো।
এদিকে গত মাসের প্রথম দিকে টেনেসির হামবলেন কাউন্টিতে ইমিগ্রেশন রেড হয়েছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের কয়েক ডজন অফিসার সেখানে প্রত্যন্ত গ্রামীণ এলাকা বিন স্টেশনের সাউথ ইস্টার্ন প্রভিশনস মিট প্যাকিং প্ল্যান্টে আতর্কিত অভিযান চালিয়েছে। অভিযান চলেছে হামবলেন কাউন্টির মরিস টাউনে। হেলিকপ্টারে, গাড়িতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং প্রায় 100 জনকে কাগজপত্র না থাকায় অবৈধ অভিবাসী সন্দেহে তুলে নিয়েছে স্থানীয় ন্যাশনাল গার্ড কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার পর এই প্রশাসনের আমলে সেটিই ছিল কোনো কর্মস্থলে সবচেয়ে বড় অভিবাসন বিরোধী অভিযান।
বিশ্বজুড়ে ম্যালেরিয়ার প্রকোপ আবার বেড়ে গিয়েছে এবং সেই সঙ্গে স্বভাবতই বেড়েছে বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন সরঞ্জাম এবং বিভিন্ন রকমের প্রতিরোধ ব্যবস্থা। কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে যেটা, সেটা হলো অর্থ সংকট। এ সম্পর্কেই ভয়েস অফ আমেরিকার হেনরি রিজওয়েলের প্রতিবেদন থেকে আপনাদের শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ম্যালেরিয়া রোগ প্রতিহত করার এটা মোকাবিলায় কোটি কোটি ডলার দিয়েছেন, আর এতে কিন্তু কাজও হয়েছে। 2000 সাল থেকে 2015 সালের মধ্যে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা 60% বেশি কমেছে সেটাই বলা হচ্ছে, অর্থাৎ 70 লক্ষ মানুষের জীবন রক্ষা পেয়েছে। কিন্তু 2016 সালে আবার এই ম্যালেরিয়া রোগটি ফিরে এসেছে। 91টি দেশে 20 কোটি 16 লক্ষ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। আফ্রিকার অর্থনীতিতে প্রতি বছর ম্যালেরিয়ার কারণে খরচ হয় $1200 কোটি বেশি এবং জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে দেয়া অর্থের 40% বেশি ব্যয় হয়। আর ম্যালেরিয়ার সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু এবং গর্ভবতী মহিলারা। ম্যালেরিয়া বৃদ্ধির বেশ কিছু কারণ রয়েছে। স্কাইপে দেয়া এক সাক্ষাৎকারে ইউনিভার্সিটি অফ লিভারপুল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অ্যালিস্টার ক্রেগ যেমন বললেন,
We're seeing quite dramatic increases in the resistance to the insecticides that we use to control the insect vector populations, and that has been really the mainstay of the gains and very remarkable gains that we've seen over the last few years, and we're just beginning to see
আমরা দেখতে পাচ্ছি কীট পতঙ্গ নিয়ন্ত্রণের জন্য আমরা যে কীটনাশক ব্যবহার করি তা সহ্য করার ক্ষমতা কীট পতঙ্গগুলোর নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, এবং এটাই আসলে আমাদের মূল ও গুরুত্বপূর্ণ অর্জন যা আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি। আমরা দেখতে শুরু করেছি যে পরজীবীর বিরুদ্ধে আমরা যে ঔষধ ব্যবহার করি তারা তা সহ্য করার ক্ষমতা অর্জন করতে শুরু করেছে।
ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই সম্ভবত বেশ কঠিনই হবে। অ্যালিয়েস্টার ক্রেগ যেমন বললেন,
We've gained what might be called the easier gains, and now we've got the harder ones to do, and they take even greater implementation and newer tools to allow us to look at where transmission.
সহজে যা অর্জন করা যায় আমরা তা অর্জন করেছি। এখন আমরা এমন কিছু পেয়েছি যা করা কঠিন, এবং তাদের নেওয়া সবচেয়ে বড় কর্মপরিকল্পনা এবং নতুন সরঞ্জাম আমাদেরকে যথাযথ রূপান্তরের দিকে তাকানোর সুযোগ করে দিয়েছে।
আচ্ছা, এই যে নতুন সরঞ্জামের কথা বলা হচ্ছে, সেই নতুন সরঞ্জামের মধ্যে কিন্তু বেশ অভিনব কিছু জিনিসের আমরা খোঁজ পাচ্ছি যেগুলো আমরা আগে ধারণাও করতে পারতাম না।
যেমন একটি হচ্ছে টুথপেস্ট। আমরা সবাই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি, এবং এর ফলে মূলত একটি ব্যাকটেরিয়া তৈরিতে বাধার তৈরি হয়।
টুথপেস্টের মধ্যে কিছু উপাদান রয়েছে, যেমন বলা হচ্ছে টুথপেস্টের ট্রাইক্লোজান নামে এক ধরনের উপাদান যা মুখের ভিতরে ব্যাকটেরিয়া তৈরিতে বাধা দেয়, আর এই উপাদানটি ম্যালেরিয়ার পরজীবীর বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এমনকি ওই পরজীবীর যদি অন্যান্য ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা থেকেও থাকে সেটাও কিন্তু প্রতিহত করতে সক্ষম হবে ওই ট্রাইক্লোজান উপাদান।
এবং আপা, আমরা তো এও জানি যে ম্যালেরিয়া ছড়ায় মূলত মশার সাহায্যে, এবং পরজীবীটি একবার যদি নতুন বাহকের শরীরে স্থানান্তরিত হয়ে যায় তারা যকৃতে তাদের মতো করে কাজ করে।
হ্যাঁ, তারা সেটা করতেই পারে, এবং তারপর দেখা যায় যে রক্ত প্রবাহে প্রবেশ করছে সেই জীবাণু এবং সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তো বিজ্ঞানীরা এখন জানতে পেরেছেন যে ট্রাইক্লোজান রোগীর রক্তে ম্যালেরিয়া পরজীবীর বৃদ্ধিটা রোধ করতে পারে, থামিয়ে দিতে পারে। তো নতুন নতুন গবেষণা তো চলছে, আর সেগুলোতেই দেখা যাচ্ছে যে ট্রাইক্লোজান যকৃতে থাকা পরজীবীকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে, মানে সেটাকে ধ্বংস করতে পারে ওই জীবাণু। তাই কিন্তু আমরা মনে করছি যে ট্রাইক্লোজান দিয়ে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের দুইটি গুরুত্বপূর্ণ অংশে আক্রমণ করতে সক্ষম হয়। বিজ্ঞানীরা যেমন বলছেন আজকাল যে ট্রাইক্লোজান ভিত্তিক ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ওই পরজীবীর পক্ষে অনেক কঠিন হবে, তাহলে হয়তো ম্যালেরিয়ার এই যে প্রকোপ দেখা যাচ্ছে আবার নতুন করে বাড়ছে সেটাও বিশ্বের বিভিন্ন জায়গায় কমাতে সক্ষম হবেন চিকিৎসকরা, এবং তাতে এশিয়া এবং আফ্রিকার মানুষজন অনেক উপকৃত হবেন। আগামীতে এই গবেষণার ফলাফল কি দাঁড়ায় সেটাও আমরা আগামীতে আপনাদের কাছে
জানাবো। কিন্তু এই ধরনের গবেষণা এবং নতুন সরঞ্জামের জন্য অনেক অর্থের প্রয়োজন হয়, সেই অর্থের যোগানের ক্ষেত্রেও কিন্তু কিছুটা স্বল্পতা রয়েছে।
হ্যাঁ, কিন্তু কমনওয়েলথ সম্মেলনে সবাইকে যারা অংশগ্রহণ করেছেন এই রোগটির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্রিটেন $200 কোটি দিয়েছে, এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস দিয়েছেন আরও $100 কোটি, এর মধ্যেই কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এবং বিল গেটস বলেছেন যে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সাহায্য করার জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। বিল গেটস কিন্তু শুরু থেকেই তার বেশ অনেক অর্থ তার প্রতিষ্ঠানের এই ম্যালেরিয়া প্রতিহত করার জন্য, ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দিয়ে থাকেন।
জি, এটি হচ্ছে সবশেষ তার দেওয়া অর্থের পরিমাণ, এর আগেও তিনি অনেকবার দিয়েছেন,
অনেক দিয়েছেন। এবং কমনওয়েলথ সম্মেলন যে হয়ে গেল সেখানেও অনেক দেশই প্রতিশ্রুতি দিয়েছে এতে সাহায্য করার।
জি আপা, এটি হচ্ছে বৈশ্বিক পর্যায়ে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোর কথা আমরা বললাম, কিন্তু ম্যালেরিয়া প্রতিরোধে মানুষ যদি নিজে সচেতন না হয় সেক্ষেত্রে বোধহয় সব কাজই ব্যর্থ হয়ে যাবে।
সচেতনতা হতেই হবে। যেমন বাংলাদেশে আমরা দেখেছি যে কিছু রাসায়নিক দিয়ে মশারি খাটানো হচ্ছে, এবং সেটা অনেক সাহায্য করছে ম্যালেরিয়ার প্রতিহত করতে, এবং অনেক রকমের স্প্রে ছিটানো হচ্ছে, কীটনাশক ওষুধ ছিটানো হচ্ছে। তো দেখা যাক কি দাঁড়ায়।
এবং একই সঙ্গে আসলে আমরা যদি সবাই নিজের বাড়ির চারপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যেখানে মশা জন্মাতে না পারে, অথবা যদি আমাদের ফেলে দেওয়া পাত্রের মধ্যে পানি থেকে থাকে
যেখানে জমে না থাকে সেগুলো, এমনকি শোনো ঘরের ভিতরে ফুলদানিতে যে পানি থাকে সেখানেও মশা জন্মাতে পারে সেটাই বলা হচ্ছে। তো সবাইকেই সজাগ থাকতে হবে এক্ষেত্রে।
কবি কাজী নজরুল ইসলামের পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশন গতকাল শনিবার নিউ ইয়র্কে কবির জন্মোৎসবের মাধ্যমে যাত্রা শুরু করেছে। নিউ ইয়র্ক থেকে এর ওপর রিপোর্ট পাঠিয়েছেন শাহাদাত হুসেন সবুজ।
সবচেয়ে যেটা আমাকে আশ্চর্য করেছে তার হিসাবের খাতা, কারণ ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্য আমি জানতাম যে অস্থিরতা বা চঞ্চল প্রকৃতির, উনি যে হিসাব রাখতেন এটাই আমার ধারণা ছিল না। তো আমার কাছে এটা একটা বড় পাওয়া আর বড় একটা ইনফরমেশন।
নিউ ইয়র্কে কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রিয় কবি নজরুল ইসলামের ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী এক নজর দেখতে পেয়ে এ ধরনের মন্তব্য করেছেন অনেকেই। বাইরে প্রদর্শনী আর মঞ্চের ভেতরে আলোচনায় বিশিষ্ট ব্যক্তিরা তাদের বক্তব্যে প্রদর্শনী দেখে তাদের আবেগের কথা বলছিলেন। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের বিদায়ী কনসাল জেনারেল রাষ্ট্রদূত শামীম আহসান,
প্রবাসে বিদেশে ঢাকাতে জাদুঘরে বা কলকাতায় জাদুঘরে গিয়ে যদি আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের দুষ্প্রাপ্য ব্যবহার্য তার হাতের ছোঁয়ার জিনিসগুলো আমরা দেখি, সেটি অন্য কথা, ভিন্ন কথা। কিন্তু প্রবাসে জাতীয় কবির ব্যবহৃত দ্রব্যগুলো যেগুলোতে তার ছোঁয়া আছে, যেগুলোতে তার ছাপ আছে, তার প্রিয়তমা স্ত্রীকে দেওয়ার শাড়ি আছে, তার চশমা আছে,
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পাবলিক স্কুল মিলনায়তনে কবি কাজী নজরুল ইসলামের জন্ম উৎসব পালনের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশন নর্থ আমেরিকার যাত্রা শুরু হয়েছে শনিবার। প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার কবি নাতনি অনিন্দিতা কাজী বলছিলেন,
আসলে আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা এবং আন্তরিকতা থেকে আমাদের কোথাও উত্তরসূরি হিসেবে একটা দায়বদ্ধতার জায়গা থেকেও আমরা এই জিনিসগুলো দেখালাম, এবং আমরা যখন এটাকে প্রচার করেছি যে আমরা আমেরিকায় এই জিনিসগুলো প্রদর্শনী করতে চলেছি, বাংলাদেশ থেকে, কলকাতা থেকে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আমাদের আমন্ত্রণ জানিয়েছে যে এই জিনিসগুলো যদি আমরা, সেটা আমরা আমেরিকার বিভিন্ন জায়গা থেকেও তারাও চেয়েছেন যে আমরা এই যদি আমরা এই প্রদর্শনীটা সেখানে করি। সুতরাং আমাদের যাত্রাপথ সবে শুরু হয়েছে, আগামী দিনে আমরা নিশ্চয়ই আমন্ত্রণ পেলে বা যারা নজরুল অনুরাগী যেখানে যতজন রয়েছেন ছড়িয়ে রয়েছেন, যারা আগ্রহী উৎসাহী, তাদের জন্য নিশ্চয়ই আমরা পৌঁছে যাব।
বাংলাদেশেও কি আপনারা এমন প্রদর্শনীর কথা ভাবছেন?
বাংলাদেশ থেকেও আমাদের আমন্ত্রণ এসছে একটা সরকারিভাবে যদি আমরা এই এক্সিবিশনটা আমরা ওখানে করতে পারি। তো আমাদের এই সবই অনুষ্ঠানটা শেষ হলে আমাদের একটা প্রস্তুতি পর্ব চলবে, আমাদের কথোপকথনের মাধ্যমে আমরা নিশ্চয়ই বাংলাদেশেও এই প্রদর্শনী করব, কারণ সবারই তো আগ্রহী, অনেকেই কাছ থেকে নজরুলকে দেখেননি বা স্পর্শও করেননি। আমার নিজের অনুভূতির কথা বলি, আমি আমার দাদুকে সেভাবে পাইনি, আমার খুব হালকা স্মৃতি, কিন্তু আমি যখন সেই জিনিসগুলো স্পর্শ করি আমি যেন আমার দাদুকে স্পর্শ করতে পারি আমার মনে হয়। সুতরাং আমার মনে হয় আমার মতো শত শত নজরুল অনুরাগী রয়েছেন যারা হয়তো নজরুলকে দেখেননি, কিন্তু তার জিনিসগুলোর মাধ্যমে তারা নিশ্চয়ই স্মৃতিবিজড়িত কিছু মুহূর্তকে তাদের স্মৃতির মণিকোঠায় ধরার চেষ্টা করবেন।
দুপুর থেকে মঞ্চে ছিল নজরুলকে নিয়ে নানা পর্বের অনুষ্ঠান, ছিল প্রবাসী শিশু কিশোরদের গান কবিতার প্রতিযোগিতা। এরপর মঞ্চে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি কবি পুত্রবধূ কল্যাণী কাজী, বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান, নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, নজরুল গবেষক রিচেল ম্যাকডরম্যান্ট, মুক্তিযোদ্ধা লেখক ডক্টর নুনবী, সাংবাদিক হাসান ফেরদৌস, উদ্যোক্তা পৃষ্ঠপোষক রায়হান জামান, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল গবেষক ভয়েস অব আমেরিকা কে বলছিলেন,
আই ডোন্ট থিংক হি ইজ জাস্ট আ গুড পোয়েট, আই থিংক হি ইজ অ্যান এক্সেম্পলার, সামবডি হু স্ট্যান্ডস ফর ইউনিটি breaking down boundaries, erecting bridges. I think that he belongs to Bangladesh and to West Bengal and to the world.
তিনি বলছিলেন, নজরুল শুধু একজন কবিই নন, তিনি ঐক্যের প্রতীক। ভিন্ন সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধন তৈরি করার কথা বলেছিলেন তিনি। তিনি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, তিনি সমস্ত বিশ্বের কবি। কবি পুত্রবধূ কল্যাণী কাজী নজরুলকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করছিলেন এভাবে।
ফুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোন নজরুল। আমি আপনাদের সাথে, বাবার কি ছিল, জনসংযোগ, মানুষ, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেয় মানবিকতা বাদ যেগুলো আছে, স্বামীর গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, এই যে মানবিকতা বোধ, অসাম্প্রদায়িক মানসিকতা, এইগুলো যেন মানুষে বুঝেন, বুঝেন সবাই জানে, সেই জন্য আমি কিন্তু খুব ভালোবাসি।
কবি নজরুলের প্রতিদিনকার ব্যবহারের জিনিসপত্র যুক্তরাষ্ট্রে আনবার মূল কাজটি করেছেন কবির আরেক নাতি কাজী অনির্বাণ।
দাদুর বহু জিনিস আছে, ব্যবহৃত জিনিস, সব বড় জিনিসগুলো আনতে পারিনি, যেমন গ্রামোফোন, যাতে উনি গান শুনতেন, HMV কোম্পানি থেকে দেওয়া হয়েছিল ওনাকে, অজস্র রেকর্ড, বই, সব আনা যায়নি, যেটুকু আনতে পেরেছি তাও অনেক বাধা ছিল, ভারত সরকারের দেওয়া পদক, পদ্মভূষণ বলুন কি জগত্তারিণী বলুন, ব্রিটিশ আমলে দেওয়া, সেইগুলো শোনার বলে আমাকে ডিক্লেয়ার করে আনতে হয়েছে চিঠি দিয়ে, যে আমি আবার প্রদর্শনীর পরে ফেরত দিয়ে যাবো। এই ধরনের অনেকগুলো অসুবিধার কারণ ছিল, তাও যতটা পেরেছি ওনার ম্যানুস্ক্রিপ্টস, তারপর আর যা 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 সম্ভব হয়েছে আনার, ওনার পেন, চশমা সবই প্রায় এনেছি।
কবি পরিবারের এই সদস্যরা নজরুল ফাউন্ডেশনের মাধ্যমে কবির স্মৃতি বিজড়িত জিনিস যেমন সবার সামনে তুলে ধরতে চান, তেমনি তার সাহিত্য ভাবনা ছড়িয়ে দিতে চান সমস্ত বিশ্বময়। শাহাদাত হোসেন সবুজ, ভয়েস অব আমেরিকা, নিউ ইয়র্ক।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
সম্পাদকীয়, এখন যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে এতে।
সাধারণ নাগরিকদের মানব বর্ম হিসেবে ব্যবহার যুদ্ধ অপরাধের সামিল, দুঃখজনকভাবে যে প্রবণতা মধ্যপ্রাচ্যে বেড়েই চলেছে। নিরাপত্তা পরিষদে এক ভাষণে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হেলি আইসিস জঙ্গি গোষ্ঠী তাদের যোদ্ধাদের হামলা থেকে রক্ষা করতে বাড়িতে, হাসপাতালে, স্কুল ও মসজিদে নাগরিকদের প্রতিনিয়ত মনুষ্য বর্ম হিসেবে ব্যবহারের বিশদ বর্ণনা দিচ্ছিলেন। তাদের অবস্থান থেকে বিতাড়িত হওয়ার সময় আইসিস সন্ত্রাসীরা পরিবার পরিজনদেরকে ঘিরে রাখে, তাদের নতুন অবস্থানে নিতে তখন তারা বাধ্য করে। তবে আইসিস জঙ্গি দলই একমাত্র দল নয়, অন্যেরাও এই বর্বরচিত পন্থা ব্যবহার করে আসছে। মিস হেলি বলেন, হেজবুল্লাহ সন্ত্রাসী দলও তাদের যোদ্ধা ও অস্ত্রশস্ত্র জনগণের মাঝে একত্রিত করে জনজীবন ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সন্ত্রাসীরা লেবাননে তাদের যুদ্ধাস্ত্র রক্ষায় স্কুল, হাসপাতাল ও অ্যাপার্টমেন্ট ভবনগুলি ব্যবহার করে থাকে। তাদের বিশাল অস্ত্রসম্ভার বৃদ্ধির লক্ষ্যে হেজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী লেবাননের গ্রামগুলিকে সামরিক কম্পাউন্ডে পরিণত করেছে। সাধারণ জনগোষ্ঠীর ছত্রছায়ায় তাদের আশেপাশে তারা অস্ত্রভাণ্ডার, রকেট লঞ্চার এবং কমান্ড পোস্ট স্থাপন করে চলেছে। মিস হেলি জানান, জাতিসংঘ জানিয়েছে যে ইয়েমেনে হুতি মিলিশিয়ারাও সাধারণ নাগরিকদের মনুষ্য বর্ম হিসেবে ব্যবহার করছে। হামাস সন্ত্রাসী গোষ্ঠী, যারা ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করে বলে দাবি করে থাকে, তারাও স্কুল, অ্যাপার্টমেন্ট ভবন, হোটেল, চার্চসমূহ এবং জাতিসংঘ স্থাপনার আশেপাশে রকেট লঞ্চার স্থাপন করে নিজস্ব জনগণের উপর সুযোগ নিয়ে জীবন দুর্বিষহ করে তুলেছে। রাষ্ট্রদূত হেলি হুশিয়ারি উচ্চারণ করেন যে কতগুলো উদাহরণের মাধ্যমে একই ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে, যেমন প্রথমেই ধরা যাক ইরান প্রসঙ্গ। স্বাভাবিকভাবে নিরীহ জনগণকে ব্যবহার করে যেসব বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ লড়াইয়ে নিয়োজিত, ইরান তাদের সহায়তা এবং রক্ষাকারী একটি দেশ। এই অঞ্চলকে অস্থিতিশীল করার সুদূর প্রয়াসী তৎপরতার এটি অংশস্বরূপ। ইরান ইয়েমেনে অবৈধ অস্ত্র প্রেরণের মাধ্যমে সিরীয় এলাকা থেকে সশস্ত্র ড্রোনের সাহায্যে ইসরায়েলি আকাশসীমা লঙ্ঘন করে এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। দ্বিতীয় অনবরত ঝুঁকি হচ্ছে সাধারণ নাগরিকদের উপর নাটকীয় ঝুঁকি। লেবাননের পরিবারদের নিরাপত্তা বিষয়ে যারাই ভাবেন তাদেরকে এ ধরনের মনোভাবের নিন্দা অবশ্যই জানাতে হবে। যারাই ইয়েমেনি এবং ফিলিস্তিনিদের জীবনের ঝুঁকির কথা ভাবেন তারা জঙ্গিদের কাছে জবাবদিহিতা দাবি করতে পারেন। গাজার শিশুদের নিরাপত্তা বিষয়ে সত্যিকারভাবে যারা উদ্বিগ্ন তাদেরকে অবশ্যই ইসরায়েলের সঙ্গে সংঘাতে হামাস যে শিশুদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে তা বন্ধ করতে চাপ সৃষ্টি করতে হবে। মিস হেলি বলেন এই চেম্বারের যথারীতি বিতর্কে এটি এমন একটা ইস্যু যাকে সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রদূত হেলি বলেন এখন মানবতার খাতিরে নিরাপত্তা পরিষদকে এই হুমকির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। ক্রীড়াঙ্গন সংবাদ আজকে উপস্থাপন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরের শুরুতেই আছে ক্রিকেটের খবর, আইপিএল, আইপিএল সংবাদ। আইপিএল এর দুটি খেলার খবর দেব। একটি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস এবং কলকাতা নাইট রাইডার্স এর মধ্যকার খেলায় মুম্বাই ইন্ডিয়ানস 13 রানে জয়ী হয়েছে। স্কোর কার্ডে দেখতে পাচ্ছি যে মুম্বাই ইন্ডিয়ানস তারা 181 রান করেছিল চার উইকেটের বিনিময়ে 20 ওভারে। রান রেট ছিল 9.05। চমৎকার ব্যাট করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান যাদব, 59 রান করেছেন 39 বলে, 7টি বাউন্ডারি, 2টি ছক্কা। এছাড়া 43 রান করেছেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান লুইস, 43 রান, 28 বলে, 5টি বাউন্ডারি, 2টি ছক্কা, 181, 4 উইকেটের বিনিময়ে। এবং তারপর কলকাতা নাইট রাইডার্স তারা 168 রান করে 20 ওভারে, 6 উইকেটের বিনিময়ে। কলকাতা নাইট রাইডার্স এর পক্ষে সর্বোচ্চ 54 রান করেন উথাপ্পা, তিনি 35 বলে, 6টি বাউন্ডারি, 3টি ছক্কা, 36 রান করে অপরাজিত ছিলেন কার্তিক, আর 31 রান করেন রানা। এটি ছিল আইপিএল এর একটি খেলার খবর। এবং অপর খেলায় রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব, এই খেলাটি এখন চলছে। কিংস ইলেভেন পাঞ্জাবের 119 রান প্রয়োজন, হাতে আছে 8টি উইকেট, 14 ওভার খেলা বাকি। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেটে 152 রান করেছে 20 ওভারে, এবং তাদের রান রেট ছিল 7.6। উদ্বোধনী ব্যাটসম্যান বাটলার করেছেন 51 রান, এছাড়া 28 রান করেছেন স্যামসন। দেখা যাক এই খেলার ফলাফল কোন দিকে যায়। আজকে আমাদের খেলার খবরে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুন নূর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। কিছুদিন আগে আমরা জানি যে অস্ট্রেলিয়ার 3 জন খেলোয়াড় বল ট্যাম্পারিং এর অভিযোগে তারা বহিষ্কৃত হয়েছেন, এবং অস্ট্রেলিয়া দলের সাবেক কোচ লেমন তিনি সম্প্রতি মন্তব্য করেছেন যে এই 3 জন খেলোয়াড় স্মিথ, ওয়ার্নার এবং ব্যাংক্রফট, এই 3 জন খেলোয়াড়কে অচিরেই ফিরিয়ে আনা উচিত এবং তাদেরকে ক্ষমা করা উচিত তাদের এই বল ট্যাম্পারিং এর যে অভিযোগ যেটি প্রমাণিত হয়েছে, সেই অপরাধে তাদেরকে ক্ষমা করে তাদেরকে খেলতে দেওয়া উচিত, কারণ 3 জনই চমৎকার খেলোয়াড় এবং তরুণ খেলোয়াড়, তাদের সামনে অনেক কিছু অর্জন করার আছে। এই যে বল ট্যাম্পারিং নিয়ে যে চলছে একটা কথাবার্তা, আলাপ আলোচনা ক্রিকেট জগতে, এবং এটা অনেক অনেক দিন ধরেই চলছে, আপনি একজন সাবেক ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ান সাবেক কোচের এই মন্তব্যকে কিভাবে দেখছেন, এই ক্ষমা করার যে প্রস্তাব তিনি দিয়েছেন?
এটা কিন্তু আজকের ব্যাপার না, কিন্তু আমাদের সময় আমরা যখন খেলতাম বল ট্যাম্পারিং একটা ইস্যু ছিল, কিন্তু তারপরে ও ট্যালেন্ট বলে একটা ভালো কথা ছিল। কিছু দেশের প্লেয়াররা কিন্তু এটাতে বেশ অ্যাডভান্সড, এবং সেই ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা সাইড আছে, একটা হচ্ছে দ্য বল ট্যাম্পারিং, আরেকটা হচ্ছে আপনার যে অ্যাটিটিউডটা যে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান সাইডে। ওরা কিন্তু সব সময় আজকে বলে না, আগেও দেখেছি আপনার শেন ওয়ার্নের ক্ষেত্রে যখন একটা ডোপিং টেস্ট হয় সেখানে হি ফেইলড, তারপর এই নতুন সিচুয়েশন। আই এম আ পার্টিকুলার ফ্যান অফ স্টিভ স্মিথ, আমি এটা বলতে পারি, কিন্তু তার সত্ত্বেও এটা কিন্তু দেখা প্রয়োজন, এই ধরনের ট্যাম্পারিং কিন্তু এটা রিয়েলি আনফর্চুনেট, রিয়েলি ডিসগ্রেসফুল। স্টিভ স্মিথ যেভাবে যে পজিশন থেকে বেরিয়ে আসছে সেখানে কিন্তু তার থেকে এই ধরনের ট্যাম্পারিং এর এই রোলটা আমরা আশা কোনোভাবেই আশা করতে পারি না, এখনো মিল পাই না আমরা এই স্টোরিতে। এখানে একটা পুরো টিমের একটা রেসপন্সিবিলিটি ছিল, সেখানে হি ওয়াজ দ্য লিডার, এখন সে তো ওপেনলি প্রেস কনফারেন্সে কেঁদে কেঁদে অনেক কিছু বলেছে অ্যান্ড হি ওয়াজ ভেরি রিগ্রেটফুল অ্যাট দ্য সেম টাইম। এটাও কিন্তু মনে রাখা প্রয়োজন, আমরা আমাদের বাংলাদেশের আশরাফুলের ক্ষেত্রে দেখেছি, আমার মনে হয় আশরাফুল ওয়াজ দ্য বেস্ট এভার ব্যাটসম্যান ফর বাংলাদেশ। আজকে পর্যন্ত তার একটা একটা তার মাথার উপর একটা ক্লাউড দেখে যাচ্ছে যে দ্যাট হি ওয়াজ রেসপন্সিবল ফর, বাট হোয়াট ইস্যু ওয়াজ দ্যাট? সেখানে কিন্তু টাকার কথা ছিল, কিন্তু সেই জিনিসটা কিন্তু এই তুলনায় এই ট্যাম্পারিং ইস্যুর তুলনায় খুবই নগণ্য। একই সাথে আমি বলবো যে অন্যান্য দেশে যেরকম পাকিস্তানের, তারপর ভারতের কিছু প্লেয়ারদের, এদের ক্ষেত্রে যে কিছু শক্ত হাত নিয়ে ডিল করা হয়েছে, তারা কোনোদিন ফেরত আসতে পারেনি, শুধু মোহাম্মদ আমের এসছে। কিন্তু এই জিনিসটা পুরো জিনিসটা কিন্তু খুবই ডিসগাস্টিং। মানে ক্রিকেটে আমরা কিছুদিন আগে আপনার অনুষ্ঠানে আসান সাহেব আমি বলেছিলাম যে এই জেন্টলম্যানস গেমে এই ধরনের আচরণ করা প্রয়োজন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কারা ওপেনলি তাদের টিম মেট বলে তাদের সাইডে নিচ্ছে, সেটা আমরা প্রতিফলন বারবার দেখতে পাচ্ছি। কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট। আর শুধু লেমন বলে না, লেমন তো হি ওয়াজ মানে ডিসগ্রেসফুল কোচ, বাট অ্যাট দ্য সেম টাইম অন্যান্য প্লেয়াররা দেখা যাচ্ছে, ক্যাপ্টেন বলেন, মার্ক টেইলর বলেন, অন্যান্য প্লেয়াররা দেখে নিয়ে আসছে, মানে অন্যান্য সাইডগুলো তুলে নিয়ে আসছে, বলছে যে না এদের রোল যেহেতু রয়ে গেছে তাদের রোলটা সত্যি আপনার প্রশংসনীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে, এই জন্য তাদেরকে মাফ করে দেওয়া হোক। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য আদার প্লেয়ার্স? একসময় তো আমার মনে হয় আমরা যখন খেলতাম ডাবল ডাব্লিউ টু ডাব্লিউ, যখন ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতো ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস, তাদেরকে সরাসরিভাবে সমস্ত দেশের প্লেয়াররা অ্যাডমিনিস্ট্রেশন তাদের কিন্তু নানারকম কথা বলে আসছিল। কিন্তু পরে কিন্তু ইট ওয়াজ দ্য অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন, ফর্মার ক্যাপ্টেন ইয়ান চ্যাপেল বলছিল দ্য এন্টায়ার ক্রিকেটিং ওয়ার্ল্ড ওজ দ্যাম অ্যান অ্যাপলজি and for the way that they exhibited their skill and talent in emerging and surfacing of a new kind of trade, new kind of bat bowling skill in the world cricket. Egula kintu mane tara je mane oshoy ekta obosthay chilo seta amra shobai jani, eta kintu ajker notun kotha na, kintu ekhane je alpo punishment e tadeke chhere dewa hobe, সে যত বড় প্লেয়ারই হোক না কেন, সত্যি এটা রিমার্কেবল আমার মনে হচ্ছে।
নাজমুন নূর, আপনি বেশ অনেকগুলো তথ্য দিলেন, সেই ওয়াকার ইউনুস ওয়াসিম আকরামের সময়ও যে অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে সেই সময়কার কথা মনে করিয়ে দিলেন। আজকে আরেকটা জিনিসের দিকে আমরা সংক্ষেপে একটু নজর দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। তারা দক্ষিণ আফ্রিকায় এখন সিরিজ খেলছে, পাঁচটি ওয়ানডের মধ্যে প্রথম দুটি হয়ে গেছে এবং দুটি ওয়ানডেতেই তারা পরাজিত হয়েছে এবং দ্বিতীয় ওয়ানডেতে তারা বেশ খারাপভাবে পরাজিত হয়েছে। মাত্র 90 রান প্রয়োজন ছিল জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার এবং তারা 197 বল বাকি থাকতেই তারা সেই খেলায় জিতে যায়। বাংলাদেশ মহিলা দল এখন দক্ষিণ আফ্রিকায় খেলছে। বাংলাদেশ মহিলা ক্রিকেট এই তাদের পরিস্থিতিটা কি? বাংলাদেশ পুরুষ ক্রিকেট যেরকম নাকি আজকে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাংলাদেশ মহিলা ক্রিকেটের অবস্থাটা কিভাবে দেখেন আপনি?
আমার মনে হয় যে বাংলাদেশ মহিলা ক্রিকেটের প্রফেশনালিজমে অনেক চাওয়া পাওয়া রয়ে গেছে। এতে কিন্তু আমরা সবাই জানি যে ম্যানেজমেন্ট ক্যাটাগরির যাদের আছে, যারা অ্যাডমিনিস্ট্রেশনের যারা ছিল, দে ডোন্ট হ্যাভ এনি লিঙ্ক টু ক্রিকেট হোয়াটসোএভার। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিফলন, যেটা আগে আমরা বাংলাদেশ ক্রিকেটেও দেখেছি যে নতুন করে যারা এসেছিল তারা কিন্তু নট নেসেসারি নলেজেবল অ্যাবাউট ক্রিকেট। সেই একই ক্ষেত্রে এটা আমরা দেখছি, ধাক্কা খেয়ে আমরা শিখছি পারহ্যাপস, কিন্তু সত্য কথা হচ্ছে যে আমরা একটা বিদেশি সাবকন্টিনেন্টের বাইরে কোচ নিয়োগ করেছি ঠিকই, ইংল্যান্ড কোচ হু ইজ আ কোয়ালিফাইড প্লেয়ার অফ দ্য ইংলিশ ক্রিকেট লিগ, কিন্তু একই সাথে ইফ আই এম নট মিসিং ইংলিশ ক্রিকেট লিগ হতে পারে, But if I'm not mistaken, at the same time, dujon je amra Indian coach hire korechi women's cricket e, eta kintu amra hoyto avoid korteo partam, karon amader kintu ভালো দিনগুলো ফেরত এসছিল তখনই যখন আমরা মহিন্দর অমরনাথকে ছাড়িয়ে আপনার পেরিয়ে এসে আমরা বাইরের কোচকে হায়ার করেছিলাম। তখন কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান ক্রিকেট কোচ যারা ছিল, উই ওয়েন্ট টু কোচেস আউটসাইড দ্য সাব কন্টিনেন্ট। একইভাবে কিন্তু আমাদের যেহেতু আমাদের মেনে নিতে হবে আসান সাহেব দ্যাট উই আর নাও ডেফিনেটলি ক্রিকেটিং নেশন, তাই যদি হয় কিন্তু আমাদের মনে হয় এই সাব কন্টিনেন্টাল রিং এর থেকে মনে হয় একটু বাইরে দেখা প্রয়োজন। একই সাথে আমি যেটা বলছিলাম আপনার আমাদের প্রফেশনালিজম দরকার, সেটাও দরকার।
চমৎকার, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। নাজবুল নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল খেলার খবর।
সংবাদ শিরোনাম সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে এক জনাকীর্ণ মসজিদে প্রচণ্ড বোমা বিস্ফোরণে অন্তত 12 জন নামাজি নিহত হন, আহত হন অন্যান্য 33 জন। এর বেশ কয়েক ঘণ্টা আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা 7 জন প্রকৌশলীকে অপহরণ করে। প্রকৌশলীদের অধিকাংশই ভারতীয় নাগরিক। পাকিস্তানের সীমান্ত সংলগ্ন খোস্ত প্রদেশে মসজিদে বোমা বিস্ফোরিত হয়। প্রাদেশিক আফগান পুলিশ প্রধান বলেছেন ভয়েস অফ আমেরিকার কাছে মৃতের সংখ্যা তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন ওই মসজিদে ভোটার নিবন্ধীকরণের ব্যবস্থা ছিল। তিনি আশঙ্কা করছেন মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে। রবিবার ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইরান ও 6টি বিশ্ব শক্তির মধ্যে যে পারমাণবিক চুক্তি হয় সেটি থেকে যুক্তরাষ্ট্র যদি বেরিয়ে আসে তাহলে ওয়াশিংটনকে ওই সিদ্ধান্তের জন্য অনুতাপ করতে হবে। হাসান রুহানি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে তাহলে আপনারা শীঘ্রই দেখবেন যে তারা এমনভাবে দুঃখ প্রকাশ করছে যা ইতিহাসে এর আগে কখনো হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 12 মের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন ওয়াশিংটন ওই চুক্তিতে সংশ্লিষ্ট থাকবে কিনা। রাশিয়ায় ব্যাপকভাবে সুপরিচিত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে পুলিশের হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে শনিবার তিনি ও তাঁর শত শত সমর্থককে পুলিশ আটক করে। চতুর্থ মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে ভ্লাদিমির পুতিনের অভিষেক অনুষ্ঠানের বিরুদ্ধে তারা মস্কো এবং অন্যান্য 90টি শহরে প্রতিবাদ বিক্ষোভ করে এবং তখনই তাদের আটক করা হয়। রবিবার খুব ভোরে নাভালনি এক টুইটে বার্তায় তার মুক্তির কথা জানান। শনিবার মস্কো শহর কেন্দ্রে প্রতিবাদ সমাবেশ এলাকায় নাভালনি উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে এবং তার মিত্র নিকোলাই লিয়াসকিনকে পুলিশ গ্রেপ্তার করে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দ্বিতীয় দিনের মতো সহিংসতায় 5 বিদ্রোহী এবং 5 বেসামরিক ব্যক্তি নিহত হয়। ভারত বিরোধী প্রতিবাদ বিক্ষোভে বহু মানুষ আহত হয়। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের দক্ষিণে শোপিয়ান জেলায় রবিবার এক বন্দুক লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর সহ 5 বিদ্রোহী নিহত হয়। লেবাননে ভোটাররা রবিবার 9 বছরে এই প্রথম সংসদীয় নির্বাচনে ভোট দিচ্ছেন। এর আগে কয়েকবার নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কারণে নির্বাচন মুলতবি করা হয়। প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে পশ্চিমী দেশগুলো সমর্থিত প্রধানমন্ত্রী সাদ হারিরির ফিউচার মুভমেন্ট দলের জোট এবং ইরান সমর্থিত হেজবুল্লাহ গ্রুপের মধ্যে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজকের অনুষ্ঠানে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে সহায়তা করলেন তাওহিদুল ইসলাম এবং প্রকৌশলী ছিলেন জাস্টিন থোয়েটস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে সরকার কবিরুদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সালাম, নমস্কার, শুভরাত্রি। আজ এ পর্যন্তই।
This program has come to you from the Voice of America, Washington.